الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়াই কিরাম আলহিমুসালামের ঘটনাগুলো নিয়ে আপনাদের সামনে আরো একবার শরীক হওয়ার সৌভাগ্য হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত রয়েছে সেই সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করে আমরা সামনের দিকে এগোব। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরুদ শরীফ পাঠ করে তাহলে তার জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তি সকালে 10 বার মাত্র 10 বার দুরুদ শরীফ পাঠ করা আসলে কোনো ব্যাপারই না আমাদের জন্য। যেমন আমরা দুরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, খুব ছোট একটা দুরুদ শরীফ, আমরা যদি সকালে 10 বার পড়ে নিই এবং সন্ধ্যায় 10 বার এই দুরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ, এটা আমাদের এই নিয়ত যে ইনশাআল্লাহ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য নসিব করুক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম ঘটনাবল অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন নবীগণ আলাইহিমুসসালামের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে এবং তাদের জীবনী থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা দুনিয়া থাকা অবস্থায় আমল করে তাদের জীবন এগুলো অনুসরণ করে আমরা আখিরাতকে সুন্দর করার সে সৌভাগ্য আমাদের হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে হযরত ইলিয়াস আলাইহিস আলিহি সালাতু ওয়াসালাম ইনার জীবনী সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা প্রথমে শুরুতেই হযরত ইলিয়াস আলাইহিস আলিহি সালাতু ওয়াসালাম ইনার কথা যে কোরআনুল করিমের কোথায় উল্লেখ রয়েছে সে সম্পর্কে জেনে নি। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামের পবিত্র কোরআনে ইনার নাম মুবারক দুই স্থানের মধ্যে উল্লেখ রয়েছে, এক হচ্ছে সূরা আনআমে এবং দুই নম্বর হচ্ছে সূরা সাফাতের মধ্যে। সূরা আনআমে কেবল অন্যান্য আম্বিয়াগণের সাথে তার নামও উল্লেখ রয়েছে, সুবহানাল্লাহ, তার কোনো ঘটনা এখানে উল্লেখ করা হয়নি। তবে সূরা সাফাতে তিনি যে মুরসালিন তথা প্রেরিত রসুলদের মধ্যে অন্তর্ভুক্ত এবং তার দিনই দাওয়াত সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা এই সূরার মধ্যে এসেছে। কেউ কেউ হযরত ইলিয়াস এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামকে একই ব্যক্তি বলে থাকে। তো আসলে এটা সঠিক নয়, কেননা কোরআন করিমে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম এবং হযরত ইলিয়াস আলাইহিস আলিহি সালাতু ওয়াসালাম এর যে বর্ণনা এসেছে তা সম্পূর্ণ ভিন্ন। সূরা আনআম ও সূরা সাফাতে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম এর যে বর্ণনা এসেছে তাতে কোথাও ইঙ্গিত নেই যে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামকে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম বলা হয়। এভাবে সূরা আম্বিয়াতে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালামের যে বর্ণনা এসেছে তাতেও এমন কোনো ইশারা নাই যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম ও ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম একই ব্যক্তি। তো তাছাড়া ঐতিহাসিকগণ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম এর যে বংশনামা বর্ণনা দিয়েছেন তা সম্পূর্ণরূপে পৃথক পৃথক, তাদের বংশনামা সেম নয়, যার দ্বারা বোঝা যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম ও হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম একই ব্যক্তি নন। তাদের দুজনের কালেরও অনেক ব্যবধান রয়েছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মাঝামাঝি সময়ে প্রেরিত হয়েছিলেন। পক্ষান্তরে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম হলেন ইসরাইল নবী এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের পরে প্রেরিত হয়েছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম হযরত আল ইয়াসা আলাইহিস সালাতু ওয়াসালামের চাচাতো ভাই ছিলেন এবং হযরত হিজকিয়েল আলাইহিস সালাতু ওয়াসালাম এর পরে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামের বংশনামা সম্পর্কে এরকম রয়েছে যে অধিকাংশ ঐতিহাসিকগণের মতে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালাম তিনি হযরত হারুন আলাইহিস আলিহিস সালাতু ওয়াসালামের বংশধর ছিলেন, অর্থাৎ হারুন আলাইহিস সালাতু ওয়াসালাম যিনি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের বড় ভাই ছিলেন, তো এই হারুন আলাইহিস সালাতু ওয়াসালামের বংশধর হচ্ছেন হজরত ইলিয়াস আলনবেনা আলহি সালাতাম। মাদানি ছিলেন দর্শক শ্রোতা, হজরত ইলিয়াস আলহি সালাতাম কখন নবুয়ত প্রাপ্ত হন আসলে আমরা সে সম্পর্কেও জেনে নি। হজরত ইলিয়াস আলহি সালাতাম কখন এবং কোথায় প্রেরিত হয়েছিলেন কুরআন ও হাদিস দ্বারা তার কোনো উল্লেখ নেই। তবে ঐতিহাসিকগণ প্রায় একমত যে তিনি হজরত হিজিকির আলহি সালাতামের পরে এবং হজরত আলিয়াসা আলহি সালাতামের পূর্বে বনি ইসরায়েলের প্রতি প্রেরণ হয়েছিলেন। এই সময়ে হজরত সুলাইমান আলহি সালাতামের স্থলাভিষিক্ত ব্যক্তিদের অপকর্মের কারণে বনি ইসরায়েলের অর্থাৎ নবী ইসরায়েলের সাম্রাজ্যে দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক অংশকে ইয়াহুদা কিংবা ইয়াহুদিয়া বলা হতো, এর রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসের মধ্যে, আর অপর অংশের নাম ছিল ইসরায়েল, এর রাজধানী তৎকালীন সামেরা এবং বর্তমান নাবালুসে অবস্থিত রয়েছে। হযরত ইলিয়াস আলাইহি সালাতু ওয়াস সালাম জর্দানে আল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। তখনকার ইসরায়েলের শাসনকর্তার নাম বাইবেলে আকিয়াব এবং আরবি ইতিহাসে আজিব অথবা আকিব বলে উল্লেখিত রয়েছে। তার স্ত্রী ইজাবিল বাআল নামক এক মূর্তির পূজারি করত। সে ইসরায়েলে বাআলের নামে এক সুবিশাল বদ্ধভূমি নির্মাণ করে বনি ইসরায়েলকে মূর্তি পূজায় আকৃষ্ট করেছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ হতে এই ভূখণ্ডের মধ্যে তাওহীদ প্রচার করার এবং বনি ইসরায়েলকে মূর্তি পূজা থেকে বিরত রাখার নির্দেশ লাভ করেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম তার এই সাম্রাজ্যের মধ্যে কিভাবে তাদেরকে নেকির দাওয়াত দিয়েছিলেন, দীন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আসুন আমরা সেদিকে আগ বাড়াবো। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দিনী দাওয়া সম্পর্কিত ঘটনাটি তাফসীরে মাজহারিতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একজন রসুলের মধ্যে ছিলেন। হে আমার প্রিয়তম রসুল, এবার শুনুন ইলিয়াসের বৃত্তান্ত। তিনিও ছিলেন আমা কর্তৃক প্রেরিত পুরুষগণের একজন, যেটা বলা হচ্ছিল। হযরত ইবনে মাসউদ বলেছেন, হযরত ইলিয়াস ও হযরত ইদ্রিস নাম দুটো একই রসুলের। তার নিকট সংরক্ষিত কোরআনের অনুলিপিতে লেখা ছিল, তার সম্পর্কে বলা হচ্ছে যে ইলিয়াস এর স্থল ছিল ইদ্রিস, ইকরামার অভিমত এরকম। কিন্তু অন্যান্য বিদ্বজনের অভিমত হচ্ছে হযরত ইলিয়াস ছিলেন বনি ইসরায়েল সম্প্রদায়ের একজন রসুল, তিনি ইদ্রিস নন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন হযরত ইয়াসা আলাইহিসসালাতু ওয়াসসালামের চাচাতো ভাই। বর্ণনাকারী সাহাবীগণের উদ্ধৃতি দিয়ে মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন, হযরত ইলিয়াস এর পূর্ববর্তী নবীর মহাপ্রয়াণের পর বনি ইসরায়েলদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল মূর্তি পূজার অর্থাৎ বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ। মূর্তি পূজার মতো ঘৃণ্য কর্মে লিপ্ত হয়ে পড়েছিল অনেক মানুষ। অর্থাৎ সে সময় মানুষজন এভাবেই মূর্তি পূজারির মধ্যে দীর্ঘদিন অতিবাহিত হবার পর তাদের পথ প্রদর্শনার্থে প্রেরিত হন হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি ছিলেন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তী যুগের একজন নবী। উল্লেখ্য, হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের পরবর্তী নবীগণের মূল দায়িত্ব ছিল তাওরাতের অনুশাসনগুলোকে নতুন করে প্রাণবন্ত করে তোলা, নতুন কোনো বিধান প্রবর্তন করা নয়। তখন বনি ইসরায়েলরা সুপ্রতিষ্ঠিত ছিল সিরিয়ার মধ্যে, তারা সিরিয়া অধিকার করতে পেরেছিল তাদের পূর্বসূরী নবী হযরত ইউশা ইবনে নুন এর নেতৃত্বের কারণে। তারা ছিল বেশ কয়েকটি গোত্রের মধ্যে বিভক্ত, তার মধ্যে একটি গোত্রের বসবাস নির্ধারিত হয়েছিল বাআলাবাক ও তার পার্শ্ববর্তী এলাকার মধ্যে। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন এই গোত্র ভুক্তর মধ্যে, আর আপন গোত্রের পথ প্রদর্শনের নিমিত্তেই প্রেরণ করা হয়েছিল তাকে। ওই সময় বাআলাবাকের বাদশা ছিল উজুব, সে তার গোত্রের লোকদেরকে মূর্তি পূজা করতে বাধ্য করেছিল, এমনকি সে নিজেও ছিল তার গোর পৌত্তলিক। সে পূজা করত বাল নামক এক মূর্তির, ওই মূর্তির মুখ ছিল চারটি। হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশে তার সম্প্রদায়ের লোকদেরকে এক আল্লাহ তাআলার ইবাদতের দিকে আহ্বান জানালেন, কিন্তু তার কথাই এই যে তিনি নেকির দাওয়া দিতেই রইলেন, কিন্তু তার অর্থাৎ ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালামের কথাই কেউ কর্ণপাত করল না। বাদশাহ এর কাছেও বিষয়টি ছিল গুরুত্বহীন, আর তার স্ত্রী আজবিল ছিল চরম নবী বিদ্বেষিনী। তার স্ত্রী সে আজবিল, সে ছিল নবী ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসালামের পরম শত্রুর মতো একজন তার নবী বিদ্বেষী। বাদশাহের উপর ছিল তার একচ্ছ প্রভাব। বাদশাহ কোনো যুদ্ধে গেলে পুরুষের বেশে রাজ্য শাসন করত সেই, অর্থাৎ এই তার স্ত্রী বাদশাহের। যখন বাদশাহ কোনো যুদ্ধের মধ্যে যেত তখন তার স্ত্রী বাদশাহের মতো পুরুষ সেজে তার রাজ্যটা শাসন করত। বলা হয়ে থাকে বনি ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে শহীদ করিয়েছিল এই আজবিলই। অর্থাৎ বলা কি বিভিন্ন কিতাবের মধ্যে বলা রয়েছে যে নবী ইয়াহিয়া ইবনে জাকারিয়াকে শহীদ করিয়েছিল এই বাদশাহের স্ত্রী আজবিল। তার ছিল এক বিচক্ষণ মুখপাত্র, তিনি কৌশলে বিভিন্ন কথা বলে প্রায় 300 নবীকে আজবিলের জিগাংসার আগুন থেকে রক্ষা করতে সমর্থন হয়েছিলেন। অর্থাৎ এই যে আজবিলের যিনি বাদশাহের স্ত্রী ছিল তার থেকে তার একজন যে মুখপাত্র ছিল সেই মুখপাত্র কৌশলে বিভিন্ন কথা বলে প্রায় 300 নবীকে সে বাঁচিয়েছিল এই বাদশাহের স্ত্রী থেকে। আবার শত চেষ্টা করেও কাউকে কাউকে রক্ষা করতে সমর্থ হতে পারে নাই। বহু পুরুষের সঙ্গে পরনয়াবদ্ধ হয়েছিল সে, 7 নবীও ছিলেন তাদের মধ্যে। এরকম বর্ণিত রয়েছে যে তার ছেলে মেয়ে ছিল 70। বাদশাহ উজুবের নিকট প্রতিবেশী ছিলেন মাজদাকি, তিনি ছিলেন এক আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাসী। তিনি মূর্তি পূজারী বাদশাহের সংশোধন কিভাবে হয় তাই নিয়ে খুব চিন্তায় ছিলেন এই মাজদাকি নামক ব্যক্তিটি। তিনি রাজপ্রসাদের সন্নিকটে ছিল তার একটি মনোমুগ্ধকর বাগান। বাদশাহ উজুব ও বেগম আজবিল দুজনেই বাগানটি পছন্দ করত এবং বলা হচ্ছিল যে তারা ফুরসত পেলেই ওই বাগানে একসঙ্গে ঘুরে বেড়াত, গোসল পানাহার ইত্যাদি করত। উজুব মাজদাকির সঙ্গে উত্তম আচরণ করত, কিন্তু আজবিল করত হিংসা অপরদিকে, কিন্তু তা বাইরে প্রকাশ করত না। এই যে সে আজবিল হিংসা করত এটা বাইরে প্রকাশ করত না, কিন্তু মনে মনে হিংসা করে চলছিল। মাঝে মাঝে কেবল উজুবকে বলতো বাগানটা দখল করে নিলে হয় না, উজুব তার এ কথায় পাত্তা দিত না বলে মনে বিভিন্ন ফন্দি ফিটির সে আটকে রাখত। একবার উজুবকে বেরিয়ে যেতে হলো এক যুদ্ধযাত্রায়। আজবিল ভাবল এই তো সুযোগ তাকে ফাঁসানোর। এখন সে দুজন মিথ্যা সাক্ষ্যদাতা ঠিক করল যে এই আজবিলকে কিভাবে ফাঁসানো যায়। তাদেরকে বলল তোমরা সাক্ষ্য দিও যে মাজদাকি বাদশাহকে গালি দিয়েছে। অর্থাৎ সে এখন ফন্দি করলো, সে এখন বিভিন্ন পন্থা খুঁজছিল যে যে কিভাবে মাজদাকিকে বাদশাহের কাছে ফাঁসানো যায়। আর এই মাজদাকি ফাঁসানোর জন্য সে দুইজন মিথ্যা সাক্ষ্যদাতা বের করে ফেলল। যখন সেই মাজদাকিকে, অর্থাৎ সে মাজদাকে যখন যুদ্ধের মধ্যে গিয়েছিল তখন সে এই দুইজন মিথ্যা সাক্ষ্যকে নিয়ে বাদশাহের কাছে গিয়েছিল। আর তখনকার যুগের মধ্যে একটা নিয়ম ছিল, কেউ যদি বাদশাহের বিরুদ্ধে কোনো গালি দেয়, কোনো খারাপ কথাবার্তা বলে তখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তার শাস্তি ছিল মৃত্যুদণ্ড, এটা ছাড়া কোনো শাস্তি তার ছিল না। ঠিক এরকম এই ব্যক্তি মাজদাকিকে বাজানোর জন্য, মাজদাকিকে আপনার ফাঁসানোর জন্য সে মিথ্যা দুজন সাক্ষ্যদাতা বের করলো এবং সাক্ষ্যদাতা বের করে সে বাদশাহের কাছে গিয়ে বলল যে অমুক ব্যক্তি অমুক মাজদাকি আপনার বিরুদ্ধে গালি দিয়েছে, আপনাকে খারাপ অপবাদ দিয়েছে, খারাপ কথাবার্তা বলেছে আপনার সম্পর্কে। তো এটা বলার পর যখন মাজদাকি সে যুদ্ধ থেকে ফিরে আসলো তখন তার থেকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এরকম আমাকে বলেছ, তখন সেই অর্থাৎ বাদশাহ তো ওই জায়গার মধ্যে ছিলেন না, তখন তার থেকে বাদশাহর পরিবর্তে অন্য একজন ছিল, তারা জিজ্ঞাসা করলো মাজদাকিকে যে আপনি কি এরকম বলেছেন বাদশাহের বিরুদ্ধে, তখন সে মাজদাকি এটা অস্বীকার করলো। কিন্তু অস্বীকার করার পরেও সামনে উপস্থিত দুজন মিথ্যা সাক্ষ্যদাতা, ওই সাক্ষ্যদাতার কারণে মাজদাকি যে বাদশাহকে গালি দিয়েছে এটা সাব্যস্ত হলো এবং ওই মাজদাকিকে সেখানেই হত্যা করা হয়েছিল। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখলেন তো যে মিথ্যা সাক্ষ্যদাতা এর কারণে একজন মাজদাকি, যে একজন একজন মুসলমান মুমিন ছিলেন, তাকেও কি মিথ্যা সাক্ষ্যদাতার কারণে মৃত্যুদণ্ডের মধ্যে পতিত করেছে। এবং একটা বিষয় যে এই একজন ব্যক্তি আমরা শ্রবণ করলাম যে সে হয়তো বা বাহ্যিক দিক দিয়ে সে হিংসা করতো না, কিন্তু ভিতরে ভিতরে তাকে অনেক হিংসা করত। আজকে যদি আমরা দেখি এই ধরনের মানুষ আমাদের এলাকার মধ্যে বা আমাদের আশেপাশে অনেক রয়েছে, সে হয়তো বাহ্যিক বা আমাদের সাথে অনেক ভালোভাবে কথাবার্তা বলে, কিন্তু দেখা যায় যে ভিতরে বিভিন্ন হিংসার আগুনে জ্বলে, এবং ভিতরে ভিতরে মানুষ এক মানুষ না জানার মাধ্যমেই তার পিছনে বিভিন্ন খারাপ কাজ সে করে ফেলে। এবং এটাও দেখা যায় এই হিংসার কারণে একজন মানুষের প্রতি, একজন মুসলমান মুমিনের প্রতি বিভিন্ন মিথ্যা অপবাদও দেয়। হিংসার কারণে দেখা যায় যাকে সে হিংসা করে তার পিছনে অপর মানুষের কাছে তার গীবত করে, তার বিভিন্ন দোষ ত্রুটি বর্ণনা করে, আর গীবত যেটা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, আর মিথ্যা অপবাদ দেওয়া যেটা হারাম বলা হয়েছে। আর আজকে আমরা এই যে কাফেরদের মধ্যে যেটা ছিল সেই কাফেরদের আমল গুলো আমরা মুসলমান মুমিনরা আপন বানিয়ে ফেলেছি। আমরা নিজেরা চিন্তা করে দেখি আজকে এই যে হিংসা, বাহ্যিক ভাবে মানুষের সামনে ভালোভাবে কথাবার্তা বলি, কিন্তু দেখা যায় ভিতরে তার ব্যাপারে অনেক মনের মধ্যে কুমন্ত্রণা আজকে আমাদের মধ্যে নেই কোথায় আমরা। কিন্তু দর্শক শ্রোতা এটা খেয়াল রাখবেন, আমরা বাহ্যিক ভাবে কাউকে দেখে এটা বলতে পারবো না যে তার মনের মধ্যে আমার ব্যাপারে হিংসা চলছে। আমাদের এটা ভালো ধারণা রাখতে হবে, কারণ সুধারণার কারণে আল্লাহ তাআলা অনেক মকাম, অনেক ফজিলত দান করেন। এমনকি এটাও দেখা যায় অমুক ব্যক্তি হয়তোবা সে আমার ব্যাপারে তার মনের মধ্যে হিংসা রয়েছে, কিন্তু যখন আমি সব সময় তার প্রতি সুধারণা রাখতে রইলাম, তখন দেখা যাবে একসময় সুধারণার ফলে সে তার মনের হিংসাটা এটাও দূর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা থেকে বাঁচার এবং মানুষদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বেঁচে থাকা সে তৌফিক দান করুন। কারণ মিথ্যা সাক্ষ্য যে একজন মানুষকে আমরা দেখতে পেলাম যে মৃত্যুর মুখে পতিত করেছে, হয়তোবা এটা আমাদের বর্তমান যুগেও একজন মিথ্যার সাক্ষ্যকে অনেক মানুষকে তার জীবন ধ্বংসের দিকে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা সাক্ষ্য থেকে বেঁচে থাকার, মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকার আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক, আমিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আদবিল হত্যা করলো মাজদাকিকে, আমরা শুনতে পেলাম যে বিভিন্ন মিথ্যা পন্থা দিয়ে। তো হত্যা করার পর সে দখল করে নিল ওই সুদৃশ্য বাগানটি। উজুব সে অর্থাৎ যে যুদ্ধযাত্রার মধ্যে গিয়েছিল, তো সে যখন যুদ্ধযাত্রা থেকে ফিরে এসে এই ঘটনাটা শুনলেন যে অমুক ব্যক্তিকে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তখন সেই উজুব এই দাকিকে বলল যে আপনি কাজটা ভালো করেন নাই, কারণ সে আমার একজন সৎ ও ভদ্র প্রতিবেশী ছিল, সে ছিল আমার প্রিয় বাজন। এবং তখন এই কথাটা শুনে যে উজুবের তখন এই কথাটা শুনে আজবিল বলল আপনার বিধান অনুযায়ী তো আমি তাকে তার মৃত্যুদণ্ড দিয়েছি, তার বিচারটা করেছি, কারণ আপনার একটা যে বিধান রয়েছে আপনাকে কেউ গালি দিলে তাকে আপনি মৃত্যুদণ্ড দিবেন, তো এই বিধান অনুযায়ী তো আমি তার বিচারটা সেরেছি। কিন্তু তখন এই কথাটা শুনেও উজুব বলল যে সে তোমাকে অর্থাৎ সে তাকে যে গালি দিয়েছে এই কথাটা বলার পর তিনি বললো যে এর পরেও আমি আশ্বস্ত না তার ব্যাপারে। তো কিছুকাল পরেই আবির্ভূত হলেন নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বাদশা উজুব ও তার রাজ্যের জনতার কাছে ঘোষণা করলেন মাজদাকি ছিলেন আল্লাহ এর একজন ওলি, তাকে হত্যা করায় আল্লাহ অত্যন্ত অপ্রসন্ন হয়েছেন। তিনি জানাচ্ছেন কৃত অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা না করলে, এবং মাজদাকি ছিলেন অর্থাৎ বলা হচ্ছে যে তোমরা তাকে হত্যা করেছ এই অপরাধের কারণে তোমরা যদি তওবা না করো, আল্লাহ তাআলা দরবারে ক্ষমা না চাও, তাহলে এই তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব আসবে। এবং কিতাবের মধ্যে রয়েছে এরকম ঘোষণা শুনে উজুব সে রেগে গেল এবং নবী ইলিয়াসের কথা তার বিশ্বাস হলো না। তাকে ডেকে এনে বলল মনে হচ্ছে তোমার বক্তব্য অযথার্থ, তোমার বক্তব্যটা ঠিক নয়, পৃথিবীতে আরো অনেক বাদশা তো রয়েছে। এই যে বাদশা উজুব, সে যখন নবী ইলিয়াস আলাইহিসসালামের কথাটা শুনলেন যে তোমরা যে তাকে হত্যা করেছিলে, যে মিথ্যা অপবাদ যে আমরা শ্রবণ করলাম মাদ্রাসার দর্শক শ্রোতার, এটা যখন ইলিয়াস আলাইহিসসালাম উল্লেখ করছেন যে তোমরা তাকে হত্যা করেছ, তোমরা এখন আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাও, তা না হলে তোমাদের উপর আল্লাহ তাআলার আযাব আসবে। এই বাদশা এই কথাটা শুনে সে রেগে গিয়েছিল এবং সেটা বলতে লাগলো ইলিয়াস আলাইহিসসালামকে ডেকে যে মনে হচ্ছে আপনার বক্তব্যটা যথার্থ নয়, কারণ পৃথিবীতে আরো অনেক বাচ্চা রয়েছে যারা তারা বিভিন্ন ভাবে মূর্তি পূজা করছে এবং তারা অনেক ধরনের অন্যায় করে যাচ্ছে, তবুও তাদের উপর তো কোনো শাস্তি আসছে না। পৃথিবীতে আরো অনেক ধরনের বাচ্চা রয়েছে, কিন্তু তারাও
অনেক ধরনের গুনাহের কাজ, অনেক ধরনের খারাপ কাজ, হত্যার কাজ এগুলো করে যাচ্ছে, কিন্তু তাদের উপর তো কোনো আজাব আসছে না, এবং আপনি বলছেন আমাদের উপর আজাব আসবে। তো এবং সে বাচ্চা আরো বলতে লাগলো যে আমি তো তাদের মতো অত বেশি পাপও করিনি, আমাদের উপর কেন আজাব আসবে? তখন এই যে ইলিয়াস আলহিস সালাতাম, তিনি যে এই বাচ্চাহের কথা শুনে তিনি বলতে লাগলেন যে হযরত ইলিয়াস আলহিস সালাতাম উযুবের এত নির্দয় মনোভাবের কথা বুঝতে পেরে তিনি আত্মগোপন করে নিলেন। বাচ্চা যখন এত নির্ভয়ে সে কথা বলে যাচ্ছে, ইলিয়াস আলহিস সালাতাম তিনি এখন বুঝতে পারছেন যে হয়তো বাচ্চা তার কথা শুনবেন না, তখন ইলিয়াস আলহিস সালাতাম ওই জায়গা থেকে সরে গেলেন। তো মাদানের সেনার দর্শক শ্রোতা, এখানে একটা বিষয় আমরা যদি একটু গভীর নজর দিই, আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটা হচ্ছে যে এই যে বাচ্চা বলেছিল যে আমার মতো তো দুনিয়ার মধ্যে আরো অনেক বাচ্চা রয়েছে যারা আমার চাইতে আরো বেশি অনেক গুনাহের কাজ করে যাচ্ছে, আমার চাইতে অনেক বেশি মূর্তি পূজা করে যাচ্ছে, আমার চাইতে আরো অনেক বেশি তারা হারাম কাজ করে যাচ্ছে, তাদের উপর তো কোনো আজাব আসছে না, এবং আপনি ইলিয়াস আলাইহিসসালাম বলছেন যে আমাদের উপর আজাব আসবে আমরা যদি তওবা না করি। তো মাদানের চ্যানেল দর্শক শ্রোতা, এই যে বাচ্চা যে কথাটা বলেছিল আমি কোনো গুনাহি করছি না, অমুক মানুষ তো অমুক বাচ্চা সে অনেক গুনাহের কাজ করছে, তার উপর কোনো আজাব আসছে না, আমার উপর কেন আসবে, ঠিক সেম কথা, ঠিক সেই কথাটা আজকে আমরা মুসলমানরাও বলে থাকি। জি হ্যাঁ, আজকে আমরাও বলে থাকি যে আমার মতো তো অমুক মানুষ সে অনেক গুনাহের কাজ করছে, তার উপর তো কোনো আজাব আসছে না। যখন আমরা কোনো বয়ানে বলেন, বিভিন্ন মাহফিলে বলেন, যখন আমরা কোনো হুজুরের মুখ থেকে, হুজুরের জবান মুবারক থেকে আমরা বয়ান শুনি যে তোমরা গুনাহের কাজ করলে জাহান্নামে আজাব রয়েছে, গুনাহের কাজ করলে দুনিয়াতেও আজাব আসতে পারে, এরকম যখন আমরা এগুলো শুনি, তখন হয়তো বা আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে যে আমার মতো তো অনেকে গুনাহ করে, তাদের উপর তো কোনো আজাব আসবে না, আজাব আসছে না, তাহলে আমিও কেন এই গুনাহের কাজগুলো ছাড়বো? কিন্তু মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আমাদের পৃথিবীর মধ্যে ভূমিকম্প কি হয় না, আমরা কি জানি না যে ভূমিকম্প হয় একমাত্র মানুষের গুনাহের কারণে? আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন গুণের বিভিন্ন ধরনের বিপদ আপদ কি আসে না, বলো কিসের কারণে হয়? একমাত্র গুনাহের কারণে। আমাদের এখানে বিভিন্ন ঘূর্ণিঝড় হয়, ভূমিকম্প হয়, এগুলো কিসের কারণে হয়ে থাকে? হয়তো বা আমাদের গুনাহের কারণে হয়। এবং অনেকে মনে অনেকে এটাও বলে থাকে যে বিভিন্ন হয়তো আমাদের ইসলামী বন্ধুরাও দেখা যায়, আমরা বিভিন্ন পুরুষের মধ্যে এটাও দেখা যায়, ইসলামী ভাইদের মধ্যেও, যে যখন ঘরের মধ্যে বলেন, পরিবারের মধ্যে বলেন, কোনো বিপদ আপদ চলে আসে, কোনো মুসিবত চলে আসে, তখন আমরা আবার এটাও বলি যে আমি তো কোনো গুনাহের কাজ করলাম না, আমি তো আল্লাহ তাআলার কোনো নারাজিমূলক কাজ করলাম না, আমার উপর সব বিপদ চলে আসলো। এভাবে অনেক অনেক সময় দেখা যায় আমাদের কথার মাত্রাটা কুফরিমূলক বাক্যের মধ্যেও চলে যায়। যে হ্যাঁ, এরকম অনেক কুফরিমূলক, অর্থাৎ আল্লাহ তাআলাকে আপত্তিকরমূলক কথাবার্তা বলা, যেটা কুফরি রয়েছে। তো এইরকম অনেক কুফরিমূলক বাক্য আমরা বলে ফেলি যে আমি তো কোনো গুনাহের কাজ করছি না, তারপরেও কেন আমার থেকে বিপদ আপদ আসছে? তো এটা নিজের মনকে আমাদের প্রশ্ন করা দরকার। পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আমি আদায় করি, আমার আল্লাহ তাআলা যা আমাকে হুকুম দিয়েছে তারপর আমি কতটুকু আমল করি, যার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর আমি কতটুকু আমল করি, এরপরে নিজেকে বলি যে আমি কি গুনাহের কাজ করলাম আর করলাম না। আসলে মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক সময় মুসিবত বিপদ এটা আল্লাহ একমাত্র আল্লাহ তাআলার পরীক্ষায়ও করে থাকেন, কিন্তু নিজের থেকে এটা ফিকির হওয়া চাই, নিজের থেকে এটা ধারণা হওয়া চাই যে হয়তো বা এই বিপদটা, হয়তো বা এই মুসিবতটা আমার গুনাহের কারণে হয়েছে, আমি আল্লাহ তাআলা কি নারাজিমূলক কাজ করে ফেলেছি, হয়তো বা আল্লাহ তাআলা আমার উপর হয়তো বা নারাজ হয়ে আমার উপর এই বিপদটা চলে এসে গিয়েছে, ওই সময় আমাদের তওবা করা উচিত, কারণ আমার গুনাহের কারণে হয়তো বা আমার উপর আজকের এই মুসিবত। তো এই যে সেই বাচ্চা বলেছিল যে আমি তো তেমন কোনো গুনাহের কাজ করছি না, আমার চেয়ে তো আরো বেশি গুনাহের কাজ অমুক বাচ্চা করছে, আজকে আমাদের সমাজের মধ্যে এই কথাটা খুব বেশি হয়ে গিয়েছে যে আমরা তো কোনো গুনাহের কাজ করি না, আমরা নিজের দিকে না তাকিয়ে নিজেকে অনেক ভালো মনে করি, কিন্তু অপরের দিকে আমরা আঙ্গুল তোলার এই অভ্যাসটা আমাদের হয়ে গিয়েছে, আমি ভালো অন্য সবাই খারাপ। আমাদের প্রথমে এটা খেয়াল রাখা উচিত, যখন আমরা অন্য একটা আঙ্গুল দিই বাকি তিন আঙ্গুল আমার দিকে রয়েছে, আমি কিরকম রয়েছে প্রথম আমাদের এটা চিন্তা করা উচিত। তো আজকে হয়তো আমরা শুধুমাত্র অপর মানুষ কিরকম, অমুক মানুষ কিরকম, এটার মধ্যে ব্যস্ত, আমি নিজে কতটুকু ইবাদত গুজার হতে পেরেছি, আমি কতটুকু আল্লাহ তাআলা ইবাদত করছি, আমি কতটুকু সুন্নতের উপর আমল করছি, এগুলো আমাদের ফিকির করাটা চিন্তা করার হয়তো আজকে আমাদের সাধারণত সময় হয় না, কিন্তু সময় হয় অপর মানুষের গীবত করার, সময় হয় অপর মানুষের প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার। এই ক্ষেত্রে আমাদের মুখকে, আমাদের জবানকে হিফাজত করা উচিত, এবং আমাদের অন্তরকেও অপর মানুষের প্রতি হিংসা থেকে, অপর মানুষকে খারাপ ভাবা থেকে, অপর মানুষকে ছোট তার নিজেকে ছোট মনে করা, অপর মানুষকে বড় মনে করা, এই অবস্থা আমাদের হওয়া উচিত। এক ব্যক্তি ছিল মুচি, সে যে আমরা জুতা পরিষ্কার করা, জুতা সেলাই করা, যাকে আমরা মুচি বলে থাকি। এই মুচি ব্যক্তি একবার আল্লাহ তাআলা অনেক বছর ধরে ইবাদত গুজার একজন ব্যক্তি, যিনি পাহাড়ের মধ্যে ইবাদত করছিলেন, তাকে স্বপ্ন দেখালেন যে অমুক এলাকার অমুক জায়গার মধ্যে ওই মুচি ব্যক্তিটি আপনার সাথে উত্তম। তো ওই ব্যক্তি অবাক যে আমি এত বছর ধরে ইবাদত করছি, আমার চাইতে আরো উত্তম ব্যক্তি একজন মুচিকে বলা হচ্ছে, তার কারণটা কি? যখন ওই ইবাদত গুজার ব্যক্তি মুচির কাছে গেল, তখন জানতে পারলো যে ওই ব্যক্তি এত আল্লাহ তাআলার কাছে তার এত মকাম, তার এত সম্মান হওয়ার কারণটা ছিল ওই মুচির একটা অভ্যাস ছিল যে সে সব সময় যেই মানুষকে দেখতো, তখন সে ওই মানুষকে নিজের চাইতে দামি মনে করতো, তখন সে নিজে নিজেকে নিজে মনে করতো আমি জাহান্নামী আর এই ব্যক্তি জান্নাতি রয়েছে। এই কথাটা ওই মুচি ব্যক্তির মধ্যে সবসময় ছিল, অর্থাৎ নিজে খারাপ আবার মানুষ ভালো। কিন্তু আজকে আমরা আমি ভালো সবাই খারাপ নয় প্রিয় স্নেহবেরা, কারণ যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, অপরকে ভালো মনে করে আমি জাহান্নামী, আবার মানুষ জান্নাতি রয়েছে, ভালো ধারণা অপর মানুষের প্রতি এটা আমাদের হওয়া উচিত। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকে ইখলাস ওয়ালা ইবাদত গুজার ওয়ালা বান্দা হওয়ার সে তৌফিক দান করুক। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হয়তোবা বয়ান আমরা আমি করতে করতে আপনারা শুনতে শুনতে হয়তোবা প্রায় আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসে গিয়েছি। তো আমাদের অনুষ্ঠানের সময়ও সংক্ষিপ্ত। তো আজকে আমরা হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি যে তার কৌমকে, তার বংশের সম্প্রদায়ের লোকদেরকে নেকির দাওয়াত দিচ্ছিলেন, এবং যখন নেকির দাওয়াত দিচ্ছিলেন ওই সময় তখন বাচ্চাকে যখন বলেছিলেন, তখন বাচ্চা উদাহরণস্বরূপ এই কথাটা বলেছিল যে অমুক মানুষরা তো গুনাহের কাজ করছে, আমি তো তার থেকে আরো কম করছি, আমার উপর কেন আল্লাহ তাআলার আযাব আসবে? তো যখন বাচ্চা এই ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা মানছেন না, তখন ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি নিজেকে গোপন করে ফেললেন, কারণ হয়তো তাকেও হত্যা করার বিভিন্ন নির্দেশ দেওয়া হবে। তো গোপন হওয়ার পরে কি হয়েছিল ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানের মধ্যে বিশ্লেষণ ভাবে শ্রবণ করার চেষ্টা করব। তো দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে নিজেকেও নেককার হওয়ার এবং অপরকেও নেকির দাওয়াত দিয়ে নেক কাজে আনার সে সুভাগ্য নসিব করুক। আমিন বিদায়হি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।